আসসালামু আলাইকুম। অদ্ভুতের তাজা নাইট ফিয়ারের 21তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আপনাদের মাঝে আরো একটি ভয়ের ঘটনা নিয়ে, এবং ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন মুকুল নরসিংদী থেকে। মুকুল তার নানা বাড়ির একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব মুকুলের পাঠানো ঘটনায়। এটা মুকুলের নানা বাড়ির ঘটনা এবং সেই 2016 সালে ঘটেছিল ঘটনাটি। সেখানকার অনেক মানুষই এটি জানে। তো সঙ্গত কারণেই মুকুল চাইছেন গ্রামের নামটি গোপন রাখতে। তো সেভাবেই কাহিনীটি শেয়ার করব আমি। এই গ্রামটা ছিল বেশ বড় একটা গ্রাম। মুকুলের নানা বাড়ি যে গ্রামটার কথা বলছি সেটা বেশ বড় একটা গ্রাম, এবং এখানকার মানুষ বেশিরভাগই ছিল কৃষিজীবী। তারা কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেন। বিশাল বিশাল ফসলের মাঠ ছিল, মানে এরকম বিশাল চক ধরে ফসলের মাঠ। মাঠের এই পাশ থেকে তাকালে ওই পাশ দেখা যেত না, এত মানে বড় মাঠ ফসলের। এবং এখানে বিভিন্ন মানুষ চাষাবাদ করত। দেখা যেত রাস্তার পাশ থেকে যে ফসলের মাঠ তৈরি হয়েছে, মূল যে সড়কটা, সেখানে দাঁড়ালে এই মাথা থেকে ওই মাথা প্রায় দেখা যেত একটা রেখার মতো শুধু, এত বড়। এবং এইটুকুর মধ্যে বিভিন্ন মানুষের জমি জমা, এবং সেখানে মানুষ চাষাবাদ করে। তো দুই ধারেই এরকম, এবং ওই পারে যে রেখা দেখা যেত সেই রেখার ওই পারে হচ্ছে নদী বয়ে গেছে, এবং নদীটা একদম ঘুরে বাঁক নিয়ে গেছে বাজারের কাছে গিয়ে। একেবারে নদীটা গ্রামের পাশাপাশি দিয়ে বয়ে গেছে আর কি, বাজারের পরেই নদীর ঘাট ওখানে দেখা যায়। তো এই তো গেল গ্রামের এক প্রান্ত। আর অন্য প্রান্তটা কিন্তু মানে একেবারে সোজা গিয়ে শেষ মাথায় নদী, আবার যেখান থেকে বাঁক নিয়ে ঘুরে গেছে সেই জায়গা কিন্তু গ্রামের আরেক প্রান্ত। এবং সেখানে একটা জমিদার বাড়ি ছিল বেশ পুরনো, এবং সেই জমিদার বাড়ি তো আছে, জমিদাররা এখন কেউ নাই, তারা চলে গেছে ওখান থেকে। তো সেই জায়গাটা একেবারে অযত্ন অবহেলায় পড়ে আছে। আর সেই জমিদার বাড়ির আশেপাশে বিশাল গাছপালা তৈরি হয়ে একটা জঙ্গলের মতো হয়েছে, এবং সেই জঙ্গলের পাশ দিয়ে কিন্তু নদীটার বয়ে গেছে। দ্যাটস মিন গ্রামটা কাইন্ড অফ লাইক এ দ্বীপ অনেকটাই। এই গ্রামের কানেক্টিভিটি হচ্ছে একেবারে বাঁ দিক দিয়ে ঘুরে গেলে, মানে সেই জমিদার বাড়ি ঘুরে একটা রাস্তা গেছে, সেটার দিক দিয়ে গেলে একবার শেষ মাথায় গিয়ে বেশ জঙ্গলা জায়গার ভিতর দিয়ে পাশের গ্রামের সাথে কানেক্টিভিটি, এবং পাশের গ্রামে ঢোকার পরও অনেক দূর গেছে এই ধরনের এরকম গাছপালা, এবং তারপরে ফসলি জমির পর দিয়ে গ্রামের মানে লোকালয় শুরু হয়েছে। তো মোট কথা, এই জমিদার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যে জায়গাটা রাস্তার, ওই জায়গাটাতে মানুষজন একবার মারাই না, রাস্তা একেবারে আনইউজড যেখান থেকে মানে জঙ্গলা জায়গা শুরু হয়েছে সেখানে। এই জমিদারদের যে কবরস্থান আছে ওইখানে, বেশ পুরনো কবরস্থান, ওইটা কিন্তু ওখানে পড়ে আছে, এবং মানুষজন ওখানে যেতে ভয় পেত। মানে এক কথায় গ্রামের মানুষজন যদি চলাচল করতে হতো কখনো বাধ্য হয়ে মানে এই মাথায় আসতোই না প্রয়োজন না হলে, কারণ গ্রামের কানেক্টিভিটি পাশের গ্রামের সাথে যদি হয় তারপরও তারা গেলে নদী পথেই যেত, ওই পাশ থেকে নৌকায় করে নদীতে করে চলে যেত, মানে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতেই না, কারণ চলাচলের বাহনের একটা অসুবিধা, আর প্লাস এই পাই দিয়ে এই জায়গাটাকে পার হয়ে যেতে হয়, রাস্তাটা খুব একটা ভালো না, মানে রাস্তা কালের বিবর্তনে অনেক নষ্ট হয়ে গেছে এখান দিয়ে। তো মোটামুটি এরকম একটা অবস্থা ছিল এখানে। তো এই বর্ণনা দিয়ে রাখার কারণ হচ্ছে এই ঘটনার সাথে এটা সম্পৃক্ততা আছে তাই। তো সেই গ্রামে একজন মানুষ ছিলেন যিনি সেখানে ওই রিক্সা ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। তো হালিম মিয়া নামে একজন ব্যক্তি, এবং তিনি তার কাজ ছিল হচ্ছে যে মালপত্র নিয়ে, তার একটা রিক্সা ভ্যান ছিল, সেটাতে করে এদিক ওদিক পৌঁছে দেওয়া। তো এটাতে তার মোটামুটি চলে যেত। তিনি খুব একটা ধনী মানুষ না, দরিদ্র মানুষ, গ্রামের বাজার থেকে নিয়ে আশেপাশের বাড়ি ঘরে যা যা জিনিসপত্র আছে সেগুলো পৌঁছে দেওয়ার কাজ, বা আড়ত ছিল গ্রামে সে আড়তে নিয়ে আসা, আবার সে আড়ত থেকে ঘাটে নিয়ে যাওয়া, এইসব কাজ করেই তিনি চলতেন। আর মাঝে মাঝে তিনি ওই মানুষ ক্যারি করতেন, যখন মালপত্র থাকতো না তখন তিনি রিক্সা ভ্যানে করে সেই গ্রামের বাজার থেকে মানুষজনকে নিয়ে আসতেন। গ্রামের প্রায় শেষ মাথা ঠিক না, ওই যে বললাম জমিদার বাড়ির আগ পর্যন্ত যে জায়গাটা সেইখানে, সেই পর্যন্ত তিনি ওই মানুষজনকে নামাই দিতেন আর কি, ওই মানে একাধিক মানুষ বসত তারপর নিয়ে যেতেন আর কি। তো এইভাবে হালিম মিয়া তার জীবিকা নির্বাহ করতেন, মোটামুটি চলে যেত। তো একদিনকার কথা, তখন অক্টোবর মাস, মানে তখন গ্রামে ঠান্ডা পড়া শুরু হয়েছে। তো হালিম মিয়া রাতের বেলা বসে আছেন, দিনের বেলা আজকে তার তেমন একটা মালপত্র টানার প্রয়োজন পড়ে নাই বা পান নাই তিনি কাজ, তো ইনকাম একটু কম হয়েছে হালিম মিয়া, তিনি মোটামুটি একটু অস্বস্তিতে আছেন। তো তিনি গ্রামের বাজারে ওখানে বসে থাকলেন, অনেকক্ষণ বসে তার সময় পার করলেন। ওখানে ছোটখাটো চায়ের দোকান আছে, সেখানে বসে থাকতেন, গল্প করতেন এবং চোখ কান খোলা রাখতেন যে কোথাও ডাক পড়ে নাকি, যে ওনারে কাজের জন্য ডাকে এনে দেখলেন যে এরকম কিছুই নাই। তো এক পর্যায়ে যখন নাকি রাত হয়ে গেছে, গভীর রাত, বাজার বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু দোকানপাট মোটামুটি ক্লোজ হয়ে যাচ্ছে, তখন তিনি চিন্তা করলেন যে না চলে যাই, আজকে রাত্রে মনে হয় আর মানে ইনকাম টিনকাম হবে না। এই চিন্তা করে তিনি ওই সায়ের দোকানদার, সেও বন্ধ করে দিবে, তার থেকে বিদায় নিয়ে তিনি রওনা দিলেন ভ্যান নিয়ে। দেখলেন যে বেশ বাতাস ছাড়ছে, কোলা প্রান্তার তো বেশ বাতাস, তো তার শীত লাগতেছে, জাস্ট একটা সে পাঞ্জাবি পরা, নিচে একটা সোয়েটার পরা, তো বেশ কাঁপুনি লেগে যাচ্ছে। এই অবস্থায় তিনি ভ্যান নিয়ে রওনা দিলেন। তো ভ্যান নিয়ে বেরোচ্ছেন তিনি বাজারের রাস্তা দিয়ে, সব দোকানপাট বন্ধ, মানে দেখতে পাচ্ছেন যে রাস্তা একদম নীরব হয়ে গেছে, দোকানপাট বন্ধ, বাতি নিভাই দিছে, অন্ধকার। তার ভ্যানের নিচে একটা হারিকেন জ্বলে, সেটা তিনি জ্বালাই দিচ্ছেন চলার আগে, তো ওইটার আলো হালকা ভাবে নিচে ছড়াচ্ছে। তো তিনি তারপরও বাজার অন্ধকার হলো, ডানে বামে একটু তাকাচ্ছেন যে যদি কোনো মানুষকে তিনি পান, অনেক সময় আসে যে ওনার অন্ধ ওয়েতে থাকা অবস্থায় নামতে চায়, তো ওনার যাই দেয় ওনার লাভ এটা। তো এই চিন্তা করে করে এগোচ্ছেন। তো একেবারে যখন শেষ মাথায় চলে আসেন এই রাস্তার, এবার তিনি বায়ে উঠে যাবেন আর কি, তো তিনি বায়ে টার্ন নিয়ে উঠে গেলেন, তখনও কাউকে পান নাই। এই সময় তার কাছে মনে হলো যে পাশের যে একটা মানে গাছপালার মাঝখানে যে গলি, একটা ছোট্ট এরকম ঝোপকেছে আর কি রাস্তা, ওইটা তিনি জানেন যে এই গলি দিয়ে মানুষ চলাফেরা করে নদীর ঘাটে যায়। ওদিক থেকে মনে হলো ভোজবাজির মতো একটা ছেলে উদয় হলো আর কি, এরকম হাত দেখাচ্ছে তাকে। তো তিনি ব্রেক করে দাঁড়ায় গেলেন, তো ছেলেটা আসলো, এসে কোনো কথা নাই, তার হাতের মধ্যে দেখলো তিনি যে একটা বোচকা, বোচকাটা তিনি বুঝতে পারতেছেন না, থপ করে তার ভ্যানের উপর রাখলো এবং সেই বোচকার মধ্যে থেকে ঘ্রাণ আসতেছে, ফুলের ঘ্রাণ। তিনি বুঝে ফেললেন যে এটা রজনীগন্ধা ফুলের ঘ্রাণ, বেশ কড়া ডিপ একটা ঘ্রাণ এবং ঠান্ডা ঠান্ডা অবস্থা আরো বেশি লাগতেছে। আর একটা হাড়ি, এরকম একটা হাড়ি রাখলেন, আর তারপরে দেখলেন যে তার এখান থেকে ঝুলানো আর একটা এরকম ব্যাগের মতো বের করলো, এনে তার ওখানে রাখলো, কেমন জানি একটা গন্ধ। তিনি এটা আসলে বুঝতে পারতেছেন না, কিসের সাথে জানি মিল লাগতেছে বাট বুঝতে পারতেছেন না। তো এই তিনটা, বোচকা আর একটা ব্যাগ আর একটা হাড়ি, তার ওখানে একটা মাটির হাড়ি রেখে তাকে বললো যে এটা সামনে আরো প্যাসেঞ্জার উঠবো তারা এগুলো নিব। তো তিনি বললেন যে এইগুলো কে নিব, সামনে কোন প্যাসেঞ্জার উঠবো আর ভাড়া, তাই বলতেছেন তিনি। তো ছেলেটা দেখলো হাত বাড়াই দিল তার দিকে কথা না বলে, তো তিনি দেখলেন যে হাতের মধ্যে এরকম একটা নোট মোড়ায় ধরা ছিল, লম্বা হয়ে আছে। তো তিনি নোটটা নিতে নিতে বুঝলেন যে এটা মানে বড় নোট। তো তিনি ওইটা এরকম মেলতে মেলতে বুঝতে পারলেন, তখন মানে দেখা যাচ্ছে না কিন্তু ভালো, ওইটা দেখতে দেখতেছেন তিনি, তার কাছে মনে হচ্ছে যে বড় নোট। তিনি তাড়াতাড়ি নেমে গেলেন তার সিট থেকে, নেমে তিনি ওই যে ভ্যানের নিচের দিকে ধরলেন, দেখলেন 100 টাকার একটা নোট। তো তিনি বলতে বলতে উঠলো, নাই আমার কাছে কিন্তু ভাঙতে নেই, আমি কোত্থেকে দেবো, কারণ তিনি এতটুকু রাস্তায় কিছুটা নামাই দিলে বা সামনে কে উঠবে, কি ভাড়া দিবেন, তাকায় দেখে যে ছেলেটা নাই। তো এটা দেখে হালিম মিয়ার একটু হয়ে গেল যে অবাক কাণ্ড, যেমন দিয়ে গেছে 100 টাকার নোট, আবার এটা ভাঙতে কারে দিব, কারণ এত তো ভাড়া না, সামনে কোত্থেকে উঠে যায়। কোনো কথা না বলে তিনি নোটটা রেখে তাকায় থাকলেন, তার ভ্যানের চারিপাশে ভারী একটা গন্ধ, সেই ফুল, তিনি রজনীগন্ধার মানে ঘ্রাণটা চিনতে পারতেছেন, ডিপ রজনীগন্ধার ঘ্রাণ, এবং এটা এরকম পেঁচানো একটা ছালা দিয়ে পেঁচা রাখছে। তো যাই হোক, তিনি আর কোনো কথা বললেন না, তিনি বুঝলেন মানুষের জিনিস, হাড়িটা এমন ভাবে রাখছে। তো তিনি আবার হাড়িটাকে ধরে একটু এই পাশে সরালেন, কারণ ছেলেটা রাখছে কর্নারে, যদি পড়ে যায়। তিনি বুঝতে পারলেন না হাড়ির মধ্যে কি, বলেন বেশ ভারী, বেশ ভারী একটা হাড়ি এরকম। তো তিনি এই পাশে রেখে, এবং ভেতরে মনে হচ্ছে কিছু একটা আছে এরকম, মানে টলটল করতেছে এরকম, আর তিনি আস্তে করে ওটাকে সাইডে রাখলেন, রেখে চিন্তা করলেন এটা বাধাও যাবে না, সামনে কে উঠবে। এই চিন্তা করে তিনি ভ্যান নিয়ে আবার রওনা দিলেন, কাউকে দেখেন নাই, যাচ্ছেন তিনি প্যাডেল মেরে, এবং একসময় বেরোয় আসছেন গাছ গাছালির মধ্যে দিয়ে একদম খোলা জায়গায়, মানে একটা ঘ্রাণ, মানে কঠিন ঘ্রাণ তার কাছে লাগতেছে, এবং তিনি এখনো বুঝতে পারতেছেন না আরেকটা যে গন্ধ বা ঘ্রাণ এটা কিসের। বেশ একটা ডিপ এনভায়রনমেন্ট তৈরি করতে শুরু যাবে। তো তিনি যাচ্ছেন যাচ্ছেন খোলা মাঠ, ফসলের মাঠ, এবং দেখতেছেন যে মাঠের মধ্যে অলরেডি কুয়াশা তৈরি হওয়া শুরু হয়েছে। আর তিনি মানে যে প্যাডেল মারতেছেন দেখে তিনি কিন্তু আসলে এখনো মানে ওরকম মানে শীত ফিল করতেছেন না, কষ্ট হচ্ছে দেখে, পরিশ্রম হচ্ছে এই কারণে, নাহলে হয়তো তিনি শীতে জমে যেতেন, কারণ বাতাসগুলো এমন ভাবে আসতেছে। যাই হোক, তিনি প্যাডেল মারতে মারতে একসময় পরবর্তী যে অংশটা সেইখানে আবার এরকম ঝোপঝাড় আছে গাছপালা, ওদিক দিয়ে ঢুকলেন। তো তিনি জানেন যে এইখানে একটা পুরনো একটা ধ্বংসাবশেষ আছে, এটা একসময় একটা কিছু ছিল, এখানে পুরনো কোন স্থাপনা ছিল। আর যেহেতু গ্রামটা অনেক পুরনো, সেখানে বিভিন্ন রকমের স্থাপনা আছে, তো একটা পুরনো বাড়ির মতো ভাঙাচোরা সেই জায়গার মতো ওই জায়গাটা, ওইখানে কেউ থাকে না তিনি জানেন, এবং ওই জায়গার মধ্যে মানুষজন যায় না, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় বিকালে দিনের বেলা বা ওই যে সন্ধ্যার সময় ভর দুপুরে ওইসব জায়গাতে চলাফেরা করে না। তো আলিম সাহেব যাচ্ছেন ওদিক দিয়ে, এবং তার কাছে এই ঘানটা আর ওই জিনিসটা খুব অস্বস্তি লাগছে, কারণ ওই জায়গা সম্বন্ধে যেহেতু একটু কথা প্রচলিত, তিনি জানেন যে একটু ভূত প্রেতের কথা প্রচলিত আছে। তো তিনি জানেন যে এরকম ভূত প্রেতের এলাকা থেকে সুন্দর ঘানটা নিয়ে চলতে হয় না রাত্রেবেলা, এগুলো তিনি জানেন। তো তিনি ওখানে কাছাকাছি আসতে দেখতেছেন রাস্তার পাশে একটা মানুষ দাঁড়ানো, সে এরকম দাঁড়ায় আছে, এবং তার পাশে কেউ একজন এরকম ভাঁজ করে রাখা বসার মতো, আর একটা মানুষ যদি বসে থাকে এরকম তার পাশে, সে দাঁড়ায় আছে তার পাশে বসে আছে, মানে এরকম তার গায়ের মধ্যে হেলান যেরকম বসে আছে। তো তিনি ভালো বুঝতে পারতেছেন না, কিন্তু যে বসে আছে তার গায়ের মধ্যে মনে হচ্ছে সাদা চাদর পেঁচানো এরকম, একটু বুকটা ধক করে উঠছে হালিম মিয়ার, ভয় পেয়েছে যে কে। তো তিনি কাছাকাছি আস্তে আস্তে ব্রেক করছেন, সামনে যে উঠবে দেখলেন যে ওই যে যে দাঁড়ায় ছিল সে হাত তুলছে এরকম করে। তো তিনি ওখানে যে থামলেন, থামার পর তিনি দেখলেন যে একটা ছেলে, তার বয়স হবে কত, 20-21 বছর বয়স, তার কাছে অনেকটাই মনে হলো যে একটু আগে তার কাছে এই যে জিনিসগুলো রেখে গেছে সেই ছেলেটাই এইটা, চেহারা অনেকটা মিল লাগতেছে। অন্ধকারে তিনি এটা আসলে মিলাইতে পারতেছেন না, মানে হারিকেনের আলো তো সামান্য একটু ছড়াচ্ছে, নিচের থেকে উপর পর্যন্ত তেমন একটা আসতেছেও না। তো এসে জাস্ট কোনো কথা বললো না, দেখলো যে যে এরকম ভাঁজ করে রাখা তার মাথার মধ্যে কাপড় লম্বা করে ঘুমটার মতো টেনে রাখছে কোনো মহিলা হবে, বয়স্ক মহিলা, যেহেতু এরকম ভাঁজ করে বসেছিল, মানে পা ভাঁজ করে বসেছিল, মহিলা হবে। তো তিনি অবাক হলেন যে তিনি চিন্তা করলেন এই বয়স্ক মহিলা এখানে, এবং শীতের মধ্যে কোনো ই নাই, মানে শাল টাল ওগুলো না, একটা সাদা চাদর দিয়ে এরকম পেঁচা রাখছে পুরো, মাথাটা ওরকম ঢাকা ঘুমটার মতো দেয়া। তো ছেলেটা মহিলাটাকে এরকম উঁচা করলো, উঁচা করে এনে ভ্যানের মধ্যে বসাইলো, এবং সে বসে গেল, কোনো কথা বলল না। তো তিনি বলল কি আপনাদের জন্য কি এগুলো রাখছে, ছেলেরা শুধু মাথা নাড়লো কিছু বলল না। তো তখন তিনি চিন্তা করছে আরে এইটাই কি সেই ছেলে, একটু আগে আমাকে টাকা দিছে আর এই যে বলছে যে সামনের থেকে লোক উঠবে। তো তিনি আর কোনো কথা না বলে টানতেছেন, মানে ভ্যানে উঠে গেলেন, ভ্যান টান দিলেন আর কি, প্যাডেল মারা শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন আপনারা যাবেন কই। তো ছেলেটা খসখস কণ্ঠে তাকে খসখস কেমন দিলে কণ্ঠটা খসখসে উত্তর দিল যে নদীর হেই মাথায় গ্রামের শেষে। তো হালিম মিয়া একটু অবাক হয়ে গেল, তিনি বললেন যে আরে এত দূর তো আমি যাবো না, আমার বাসা তো আরো অনেক কাছে, আমি তো বাসায় যেতেছিলাম, আপনার না বনি করছে ওখান থেকে কইছে না টেয়া দিছে তো আপনারে। তো সে বলছে হ্যাঁ আমার 100 টাকা দিছে, 100 টাকা আমি যদি গ্রামের শেষ মাথায় যাইতে 100 টাকা এমনি হয়ে যায়, ভাড়া তো এমনি হয়ে যায়, কত দূরের যাত্রা আর আমি তো এত দূর যাবো না। ছেলেটা বলছে আরো দিমু, দেখেন না সাথে মানুষ আছে। তো তিনি বলছে মানুষ আসতে কি বোকে চলতে পারবো যান। বলার পর তিনি একটু অবাক হইলেন যে কি ব্যাপার, এই বয়স্ক মানুষ কারে নিয়ে আমাকে কি ব্ল্যাকমেইল করতেছে। এসে হালিম মিয়া মানে একদম মানে ই হয়ে গেল, বলে যে আপনারা কথা না বললে যে কি করেন, এগুলো বলতে বলতে তিনি প্যাডেল মারতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন যে আমি যদি আসলে শেষ মাথায় যাই, অনেক রাস্তা, এত দূর, এত দূর যাবো, আবার একা আসবো, এর মধ্যে ঠান্ডা, কিছু না বলে তিনি প্যাডেল মারতেছেন। চিন্তা করলেন যে তিনি তো মানে আটকাই পড়ে গেছেন, এখন তাকে আটকাই দিচ্ছে, বলছে যে সাথে মানুষ আছে, মানুষ আছে বলতে মানে বোঝাচ্ছে যে হয়তো বয়স্ক মানুষ। এই কথাটা দিয়ে আসলে হালিম মিয়ার আটকাই দিছে ছেলেটা, কারণ যদি এটা না বলতো তাহলে হয়তো হালিম মিয়া তিনি গাই গুই করতেন, তিনি যেতে চাইতেন না, তিনি এত দূর মানে যেতেনই না, কারণ তিনি এখন মানে ফিল করতেছেন যে আমি যাদের নামায় দেই এটা কি কারণে যাচ্ছে এত দূর, কোথায় আর আমি রাস্তায় নামাইলে কেমনে যাবে। তিনি আবার এটাও ভাবতেছেন যে এই গ্রামের শেষ মাথায় যে তো আর কিছু নাই, কি আছে এখানে, এরা কই যাবে এখানে। ওখানে গ্রামের শেষ মাথা হচ্ছে গিয়ে ওই জায়গায় গাছপালা একদম জঙ্গলের মতো, এবং ওই জঙ্গলের মধ্যে দিয়ে গেলে জমিদার বাড়ি, তার পাশে বিশাল কবরস্থান, আর তার পাশে হচ্ছে ওই নদী বয়ে গেছে এরকম ভাবে। তিনি চিন্তা করলেন ওখানে নদীতে কি তাদের কেউ আসবে বা কোনো ব্যাপার, ওখান থেকে নৌকা আসবে বা কিছু। তো পার্সোনাল ব্যাপারে এত কিছু জিজ্ঞেস করতে পারলেন না তিনি, চাইল না, তিনি চিন্তা করলেন যত কথা তত প্রবলেম, যাক এরা যাক আমি ওখানে নামাই দিয়ে চলে আসবো। তিনি ধারণা করে নিলেন যে এরা হয়তো নদীর কাছে ওখানে নামবে আর কি। এই চিন্তা করে তিনি যাচ্ছেন আর গভীর রাত, তো তারপরও মাথার মধ্যে কোয়েশ্চেন আসে যে এখানে তো রাত্রেবেলা এত রাতে এখানে তো তোরা ঘাট দিয়ে যাইতো কোথাও আসলে, নৌকা যদি এখানে আসে এখানেও আসবে, ওই জায়গাটা খুব অড একটা জায়গা। যাই হোক, এগুলো চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন প্যাডেল মেরে, গন্ধটা খুব বদার করতেছে তারে। এই ফুলের ঘানটা ঠিক ছিল কিন্তু তার সাথে যে গন্ধটা আছে তিনি মেলানোর চেষ্টা করছেন যে কিসের। তো এরপর তিনি চিন্তা করলেন যে কর্পূর, কর্পূরের ঘানের সাথে খুব মিলে, কর্পূর যদি হয় কর্পূরের সাথে খুব মিলে, কর্পূরের ঘানটা আসছে কোথেকে। তো তিনি পিছন দিকে তাকাইলেন, একবার তিনি পিছন দিকে ঘুরে তাকাইছেন চালাইতে চালাইতে, তো দেখলেন ছেলেটা তার দিকে তাকাইলো, তার কাছে মনে হলো যে ছেলেটা চোখটা জল জল করতেছে, মানে এটা তার দৃষ্টি ভ্রম হইতে পারে বা মানে তার হয়তো তিনি এরকম দেখছেন। দেখলেন চোখটা ঝলঝল করতেছে, মনে হচ্ছে যে মানে অবশ্য আকাশে একটা চাঁদ ছিল, হলদেটা চাঁদ, চাঁদের আলো পড়েও হতে পারে। তো হালিম মিয়া জানেন ছেলেটা চোখ ঝলঝল করতেছে, মানে মনে হচ্ছে রাগ করে তাকে আসে তার দিকে। তাকে ফট করে বললো, পিছে তাকান কেন, সামনে তাকান। তো তখন হালিম মিয়া আর কোনো কথা না বলে তাড়াতাড়ি সামনের দিক তাকায় তিনি প্যাডেল মারা শুরু করলেন। কিন্তু তার ভয়টা অনেক বেড়ে গেল, অনেক ভয় বেড়ে গেছে তার। তিনি চিন্তা করছেন ঘটনা কি, মানে এটা কি দেখতেছি আমি। তো আবার যাচ্ছেন তিনি সামনের দিক যেতে যেতে, একবার তিনি আবার তার কিউরিয়াসিটি হলো পেছন দিকে তাকানো। তো পিছন দিকে তিনি আবার আট চোখে একটু তাকালেন, তাকায় তার বুকের মতো ধক করে উঠলো, দেখলেন যে ছেলেটা নাই, সেই মহিলাটা শুয়ে আছে, শুধু এরকম কাপড় দিয়ে টানা সারা শরীর, এবং শুয়ে আছে, এবার পুরোপুরি স্ট্রেট শুয়ে আছে তার ভ্যানের পিছনে, ছেলেটা নাই। তো তিনি মানে এতই ভয় পেয়েছেন বা এতই বুকটা ধক করে উঠছে, তিনি ব্রেক করে বসছেন, ব্রেক করে তিনি আবার মানে ব্রেক যখন করছেন তখন সামনে তাকাইছেন, দ্বিতীয়বার পিছিয়ে তাকায় দেখেন যে ছেলেটা ওখানে বসা ভ্যানের মধ্যে। তাকে বলছে, আপনার এনে বলছি পিছিয়ে তাকাইতেন, আপনি কেন পিছিয়ে তাকাইতেছেন, বারবার সামনে যান। তো হালিম মিয়া এবার ভয় পেয়েছে, প্রচন্ড ভয় পেয়েছে, তিনি আর কোনো কথা না বলে কথা বাড়াইল না, তিনি ভ্যান সামনের দিক বাড়াইতে থাকলেন, প্যাডেল মারতেছেন, বারবার ইচ্ছা করতেছে তার পিছিয়ে তাকাইতে কিন্তু তিনি তাকাচ্ছেন না, মানে বেশ ভয়ের একটা ব্যাপার। এবং গ্রামের নিশুতি জায়গাগুলো আরও তার কাছে ভয় লাগতেছে একদম অন্যরকম। তো একটা বাঘ পেরোনোর পর বেশ লম্বা একটা জায়গা আছে, সেই জায়গাটা শুধু বাঁশঝাড়। এই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে তিনি যখন ঢুকলেন তার এই ভ্যান নিয়ে, তখন তিনি মানে শব্দ শুনতে পেলেন অনেকটা, ওই শিয়াল যদি একজনের সাথে একজন কমিউনিকেট করতে থাকে না ডেকে, কেমন জানি একটা শব্দ করে, কুকুরের মতো শব্দ, আবার কেমন কুই কুই শব্দ আছে, তিনি এই শব্দগুলো পাওয়া শুরু করলেন। এবং আবছা তার নিচের হ্যারিকেনের আলোতে তিনি দেখতেছেন অনেক চোখ জলজল করতেছে বাঁশঝাড়ের মধ্যে, এবং মনে হচ্ছে এই শিয়ালগুলা এই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে তাদেরকে ফলো করে করে এগোচ্ছে। তার প্রচন্ড ভয় লাগলো, মানে আসলে হালিম সাহেবের মানে মানে আত্মাতে মানে পানি নেই এরকম লাগতেছে। তো যাই হোক, একসময় বাঁশঝাড় পার হয়ে গেলেন তিনি, এবং তিনি খেয়াল করে বুঝলেন হয়তো শিয়ালগুলা তাদের আশপাশ দিয়ে আসতেছে। তো যেতে যেতে এক সময় তিনি পৌঁছালেন সেই যে গাছপালা ঝাঁকা জায়গাটা, জঙ্গলটা ওইটা, ওইখানে ওই পাশে ওই এইখানে একটু মাটি উঁচু হয়ে গেছে, কিন্তু একটা ঢিবির মতো, মানে টিলার মতো উঠে গেছে, এবং তার উপরে দিয়ে কিন্তু অনেক গাছপালা, এবং তিনি জানেন যে এই গাছপালার ভেতর দিয়ে গেলেই সেই পুরনো কবরস্থান সেখানে। তো ওইটার কাছাকাছি চলে আসলেন তিনি যখন, এরপরে কিন্তু ওই এই গাছপালার এখান থেকে বেরোলে কিন্তু সোজা ডানে গেলে নেমে গেলেই মানে রাস্তা থেকে নিচে নেমে গেছে, মানে একটা সমান জায়গা রাস্তার মানে মাটির ইয়ে ঢাল, সেটা শেষ মাথায় যায় কিন্তু নদীর ওইখানে। তো তিনি মনে করতেছিলেন তাকে হয়তো ওইখানে নিয়ে যাবে, আর এই যে উপরে উঠে গেলে এই টিলার উপর দিয়ে উঠে গেলে গাছপালা যায়, গাছপালার ওই পারে কিন্তু জমিদার বাড়ি, যাই হোক সেই পুরনো প্রাচীন জমিদার বাড়ি, এবং তাদের কবরস্থানও কিন্তু ওইখানে। তো তিনি যখন ওইখানে পৌঁছাইছেন গাছপালার ওখানে, তিনি মনে করছিলেন তিনি নদীর কাছে যাবেন, তার আগে ছেলেটা তাকে বলল থামেন, তিনি শুনল, তিনি থেমে গেলেন, থামার সাথে সাথে ছেলেটা নামল, নেমে তার দিকে হাত বাড়িয়ে দিল, তিনি দেখলেন যে হাতের মধ্যে ওরকম ওই আগে যা ছেলেটা দিয়েছিল সেইভাবে একটা টাকার নোট ধরা এরকম পেঁচানো, মানে এরকম লম্বা করে পেঁচা রাখছে, গোল করে রোল করা। তো তিনি ওই টাকাটা নিলেন, তো নেয়ার পরে তার কাছে মনে হচ্ছে যে এই নোটটা আর একটু বড়। তো তিনি কোনো কথা না বলে দ্রুত নোটটাকে নামায় নিলেন নিচের দিকে, হ্যারিকেনের দিকে নিয়ে তিনি মেলে ধরে দেখছেন একটা 500 টাকার নোট। তো তিনি বলতেন আমার কাছে ভাঙতি নাই, বলতে বলতে তাকাচ্ছেন, তাকায় দেখলো ছেলেটা ওই যে বয়স্ক মহিলার মনে ছিল যে তাকে সে এরকম ভাবে নিছে, কাঁধের মধ্যে ভাঁজ করে নিছে, সাদা চাদর দিয়ে পুরো ঢাকা, এবং তাকে বলল যে আপনি আমার এই জিনিসগুলো আমার সাথে নিয়ে আসেন উপরে। তো তিনি বললো আমার কাছে ভাঙতি নাই আর আমি এগুলো নিব কেন, বলে এগুলো নেন, আপনাকে টাকা দিছি না, নেন। তো তিনি এখন থতমত খেয়ে গেছেন, তিনি হঠাৎ করে তাকায় দেখলেন তার যে ভ্যান, ভ্যানের চারিপাশে মানে ভ্যানটাকে প্রায় গোল করে বেশ একটা দূরত্ব রেখে অনেকগুলো শিয়াল দাঁড়ায় আছে, শিয়ালগুলোর চোখ জল জল করতেছে এবং তারা কেমন একটা শব্দ করতেছে সবাই, মানে একেবারে ভীতিকর জিনিস, ভয় পেয়েছেন খুবই, মানে এমন মনে হচ্ছে অ্যাটাকিং মোডে, তাকে এখনই অ্যাটাক করবে সেরকম। তিনি খুবই ভয় পেয়েছেন, মানে তার মানে সারা শরীরের দম রোম দাঁড়ায় গেছে, তিনি ভয় পেয়েছেন। তো ছেলেটা বললো যেগুলো নেন, তো তিনি আর কথা না বলে তিনি সাথে সাথে উঠায় নিল জিনিসগুলো, উঠায় নিয়ে দেখলো যে ছেলেটা হাঁটতেছে, তিনি হাঁটা ধরলেন। তো ছেলেটা সেই যে টিলার মতো ঢাল বেয়ে উপরে উঠে যাওয়া শুরু করলো, তিনিও পিছনে পিছনে হাঁটতেছেন, তিনি রীতিমতো ভয় পাচ্ছেন। ছেলেটা যখন তাকে টাকা হাতে ধরাই দিছে, বাড়াই দিছে, তিনি কিন্তু বুঝতে পারছেন যে এটা সেই ছেলেটাই যে নাকি প্রথমে জিনিসগুলো রাখছিল তার সামনে। তিনি একদম মানে এবার চরম ভয় পাচ্ছেন যে একই মানুষ তাকে ওখানে টাকা দিল, আর কিছুক্ষণ পর ওইখান থেকে ওই পুরনো সেই ভগ্ন বাড়ির কাছে চলে আসলো, কিভাবে আবার এই বডিটা কার, এটা কে, এটা কি আসলে কোনো মানে মানুষ, মানে বেঁচে থাকা মানুষ না মৃতদেহ, তিনি ভয় পেতেছেন। তো তিনি হেঁটে হেঁটে টিলার উপর উঠলেন, দেখলেন যে ওই ছেলেটা উঠে গেছে এবং তার ভ্যান নিচে তাকায় দেখলেন ভ্যান, এবং ভ্যানের থেকে প্রায় সাত আট দূরে গ্যাপ রেখে রেখে ওই শিয়ালগুলো দাঁড়ায় আছে। তো তিনি হেঁটে হেঁটে ওই ছেলেটার পেছনে যাচ্ছেন, ছেলেটা হাঁটতে হাঁটতে গাছপালার মধ্যে ঢুকে গেল, আকাশে চাঁদ এবং চাঁদটা হলদেটে চাঁদ, মানে যে চাঁদটা থাকে মাঝে মাঝে কেমন হলদেটে টাইপের ওরকম একটা চাঁদ, এবং এর খানিকটা আলো এসে ঢুকতেছে পুরো গাছ গাছালির মধ্যে দিয়ে, পুরনো একটা মানে গাছ মানে বন, এটা বনই বলা যায় কারণ অনেক ডেন্স, এর মধ্যে দিয়ে ছোট্ট একটা মানে চলার পথ দিয়ে ছেলেটা হেঁটে যাচ্ছে, চাঁদের আলোতেই যতটুকু আলো দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। তো হাঁটতে হাঁটতে ছেলেটা এক জায়গায় বের হয়ে আসলো, তিনিও বের হয়ে আসলেন পিছনে পিছনে, এবং তিনি দেখতেছেন পেছনে তার মনে হচ্ছে অন্ধকার, চাঁদের আলো তো যতটুকু দেখা যায় অতটুকু, খোলা জায়গায় বের হয়ে আসছে ছেলেটা, এবং সামনে দেখতেছেন তিনি একটা জায়গায় বেশ অনেকগুলো মানুষ দাঁড়ালো, এবং সবার শরীরে সাদা আলখাল্লা পরা, লম্বা লম্বা, এক একজনের আকৃতি হবে প্রায় 8 থেকে 10 ফিট, এরকম কয়জন আছে তিনি বলতে পারবেন না, মেবি 10-15 জন এরকম দাঁড়ানো। ছেলেটা তাদের দিকে হেঁটে গেল, গিয়ে সামনে যে ওই মহিলাটাকে শোয়া রাখলো, সে বয়স্ক মহিলা, ছেলেটা তার কাছে যে মনে হয়েছে সেই বডিটাকে শোয়া রাখলো, এবং সাদা এরকম কাপড় দিয়ে পেঁচানো পুরোটা। তো তিনি বুঝতে পারলেন যে এটা তো আসলে মানে মানে জীবিত দেহ না বা জীবিত শরীর না, তিনি বুঝতে পারতেছেন এখন, ভয় পাচ্ছেন, চরম ভয় পেলেন হালিম সাহেব, তার হাতের জিনিসগুলো তিনি থরথর করে কাঁপতেছেন, এখানে মনে হচ্ছে ফেলে দিয়ে তিনি দৌড় দিবেন এরকম লাগতেছে। তো ছেলেটা তাকে হাত দিয়ে দেখালো সামনে, মানে ওই যে মানুষগুলো দাঁড়া তার থেকে একটু সামনে এসে জিনিসগুলো রাখতে। তো হালিম সাহেব ভয় থরথর করে কাঁপতে কাঁপতে মানে হেঁটে একটু সামনে এসে জিনিসগুলো ওই জায়গায় আস্তে করে হাড়িটা রেখে বাকি দুইটা জিনিস ফেলে দিলেন, ফেলে দিয়ে তিনি পেছন ফিরে তাড়াতাড়ি হাঁটা ধরলেন। পেছন থেকে তিনি কণ্ঠ শুনলেন, এইবার একটা ভারী কণ্ঠ, বেশ বাজখাই ভারী কণ্ঠ, বলল যে এই কথা কাউরে বলবি না, বললে খবর আছে। হালিম সাহেব ওইটা শোনা বন্ধ ওয়েট করছেন আর কিছু, তিনি ঝেড়ে দৌড় দিলেন ওখান থেকে গাছপালার মধ্যে দিয়ে, তিনি দৌড়াইতেছেন এবং মানে প্রচন্ড ভয় পেয়েছেন, এর মধ্যে তিনি একটা গাছের সাথে বাড়ি খেলেন, প্রচন্ড জোরে বাড়ি খেয়ে তিনি পড়ে গেলেন, পড়ে গিয়ে তিনি তারপরও তিনি উঠে দাঁড়াইলেন কোনো মতে, মাথাটা ভন ভন করতেছে, আবার দৌড়ায় নি তিনি, দৌড়ায় তিনি বের হয়ে আসলেন ওই জায়গায়, ওই যে জায়গাতে উঁচু নিচু জায়গা সেই জায়গায় তিনি বের হয়ে আসেন, বের এসে নিচে দেখতেছেন যে না এখন আর সেই শিয়ালগুলো নাই নিচে, তার ভ্যান আসে জায়গা মতন শিয়াল নাই। তো তিনি দৌড়ায় যায় ভ্যানে উঠলেন, ভ্যানে উঠে তিনি ভ্যান তাড়াতাড়ি প্যাডেল মারা শুরু করলেন, প্যাডেল মেরে তিনি যাচ্ছেন দ্রুত, মনে হয় উড়াই নিয়ে যাচ্ছেন তিনি ভ্যান, এবং তার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, তিনি বুঝতে পারছেন যে প্রচন্ড ব্যথা পেয়েছেন গাছের সাথে বাড়িকে। তো ওইরকম অনুভূতি নিয়ে তিনি ভ্যান চালাইতে থাকলেন এবং খুব দ্রুত চালায় চলে আসলেন বাসার কাছে। তো তার বাসায় ঢোকার রাস্তা দিয়ে তিনি তাড়াতাড়ি ভ্যান নামায় একবারে বাসায় চলে আসলেন। তো উঠানে এসে তিনি তাড়াতাড়ি ভ্যানটা ফেলেই বাসার দরজায় যে জোরে জোরে তিনি কিল মারা শুরু করলেন। তো তার স্ত্রী দরজা খুলল, দরজা খুলে তো মানে একেবারে হতভম্ব তাকে দেখে, বলে কি হয়েছে আপনার? তো তিনি বললেন যে আমি অনেক ভয় পাইছি, তাড়াতাড়ি তার স্ত্রী দরজা লাগাইলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে, তো তিনি বলতেছেন না তখন। তো তার স্ত্রী তাকে মোটামুটি ঠান্ডা করলেন, শরীর টরি মুছে দিলেন, মুছে টুছে দিয়ে বললেন যে আপনার কি অবস্থা, আপনি চলেন হাত মুখ ধুন, সে হাত মুখ ধুতে যাবে না, ভয় পাচ্ছে সে। তো যাই হোক, তার স্ত্রী তারপর তাকে টেনে সাথে করে নিয়ে গেলেন, হারিকেন সহ নিয়ে তাকে হাত মুখ ধোয়া আনলেন, দেখলেন তার গা অনেক গরম হয়ে গেছে। তো যাই হোক, তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, তিনি ঘরের মধ্যে একদম মানে ভয়ে কাচুমাচু হয়ে তার স্ত্রীকে বললেন কি দেখছেন তিনি। তো স্ত্রী বললেন যে আসলে তো অনেক ভয়ের কথা, আপনার এইরকম কেমনে কি ঘটল। তো যাই হোক, তার স্ত্রী সব শুনল, শুনে রাতের বেলা তার সাথে পাহারাই থাকলো, তারা দুজনই থাকতেন, তাদের সন্তান ছিল না কোনো, তিনি আর তার স্ত্রী, তার স্ত্রী মোটামুটি তার সাথে জেগেই থাকলেন, পাহারা দিলেন, মোটামুটি সাহসী ছিল তার স্ত্রী। তো রাত্রে কিছুই ঘটল না, একটা স্বাভাবিক রাত, রাত পার হয়ে গেল। তো পরদিন সকালে দেখলেন যে হালিম মিয়ার বেশ জ্বর আসছে, তো তার স্ত্রী তাকে বললেন যে আপনার মনে হয় কালকে রাতে এরকম ভয় পেয়ে আর এরকম তাড়াহুড়ার মধ্যে দৌড়াদৌড়ি করে মাথায় বাড়ি লেগে জ্বর আসছে, তার ঠিক হয়ে যাবে। তো তারপর তিনি মালসার মধ্যে পানি নিয়ে সেই তার ওই যে একটা পানি বটি দিয়ে তাকে বললেন যে এটা দিয়ে গেলাম মাথায়, আমার তো কাজ করতে হবে, এখান থেকে সবজি তুলতে হবে ক্ষেতের থেকে, আর তারপর রান্না বাড়ার আয়োজন করতে হবে, আপনি এটা মাথায় দিয়ে রাখেন, একটু পরপর চেঞ্জ করবেন। তো বলে তিনি ঘর থেকে বেরিয়েছেন। তাদের গ্রামের বাড়ি যেটা হয় উঠান, উঠানে পাশে এক পাশে রান্নাঘর, তিনি টুকিটাকি তার সবজি টবজি কালেক্ট করে তার মতো গোছাচ্ছেন। এই সময় পাশের তার পাশের বাড়ি থেকে তাকে দুধ দিয়ে যেত প্রতিদিন। তো দুধ নিয়ে আসছে মহিলা, সেই মহিলা গল্প করতে করতে হালিম সাহেবের স্ত্রী তাকে সব বললেন যে কালকে রাতে তার স্বামীর সাথে কি হয়েছে। সেই মহিলাগুলো শুনে অবাক হয়েছেন এবং তিনি চলে গেলেন। সেই মহিলা যে করলেন কি, তাদের বাসার সবাইকে জানাইলেন এবং এরকম ভাবে কথাটা ছড়ায় গেল। ছড়ায় যাওয়ার পরে হালিম মিয়ার জ্বর কিন্তু কমে নাই, তার বেশ জ্বর আসছে এবং তিনি জ্বরের মধ্যে প্রলাপ বকতেছেন, ভয় পাচ্ছেন। তো বিকালের দিকে হালিম মিয়ার স্ত্রী ভয় পেলেন জ্বর বেশি দেখে, তো তিনি বললেন যে ডাক্তারের কাছে এখন কেমনে নিব। তিনি কবিরাজকে ডাক দিলেন, তাদের এখানে একজন ই ছিল মানে চিকিৎসা করত, তাকে নিয়ে আসলেন। তাকে তিনি এসে দেখলেন, দেখে বললেন যে তোর ই খাওয়ান আগে, মানে যেগুলো নর্মাল খাবার প্যারাসিটামল এটা খাওয়ান, প্যারাসিটামল দেন নাই কেন। দিয়ে বললেন যে আমি আর কি করব, ভয় পাইছে যেহেতু উল্টাপাল্টা কিছু দেখছিল, তাকে প্যারাসিটামলই খাওয়ান আর আমি এমনি একটু ঝেড়ে টেড়ে দিয়েছি। এই বলে কবিরাজ তাদের জন্য একটা ওষুধ দিয়ে দেন, তেল পড়া, বলে যে এটা তাকে মালিশ করে দিবেন। আর তিনি উঠে যাওয়ার আগে বলে যে আচ্ছা এই ঘটনা আপনি যা আপনার সাথে যা ঘটছে এটা তো আপনি শুধু আমাকে আর আপনার স্ত্রীকে ছাড়া কাউকে বলেন নাই তাই না, তিনি হালিম সাহেবকে জিজ্ঞেস করেন। হালিম সাহেব বলে যে না আমি তো আর কাউকে বলি নাই, আমি শুধু ওরেই বলছি আর এই যে আপনারে বললাম। তো তখন কবিরাজ বলে যে আচ্ছা ঠিক আছে, ভালো কথা কাউরে বলেন না, কারণ যেহেতু ওগুলো উপরি জিনিস আপনাকে নিষেধ করছে, কাউকে বলতে আপনি বলেন না, আপনি এটা আপনার মধ্যেই রাখেন, আমরা দুইজন যান সেইটাই। তো বলে তিনি চলে যান। যাওয়ার সময় তাকে তার যে পারিশ্রমিক সেটা দিয়ে দেন তার স্ত্রী। তো তিনি চলে যান। চলে যাওয়ার পরে হালিম সাহেব বলতেছে তার স্ত্রীকে যে তুমি কাউরে বলো নাই তো। তো তার স্ত্রী তখন একটু মানে টেনশনে পড়ে গেছে, তিনি তো বলছেন, তিনি তো সেই দুধ বিক্রেতারে বলছেন যে এরকম ঘটনা। তো তিনি চিন্তা করলেন আহারে আমি তো ভুল করে ফেলছি, আমার তো বলা ঠিক হয় নাই। তো তিনি চুপ করে গেলেন, তিনি তার হাজবেন্ডকে আর মানে কিছু বললেন না, তিনি চুপ করে গেলেন, তিনি যে তার মতো কাজকর্ম করতেছেন। তো হালিম সাহেব আসলে জ্বরের ঘরে আর এগুলো তারই নেই, তো তিনি শুয়ে আছেন। তো এরকম ভাবে দেখা গেছে যে সন্ধ্যা গড়ায় গেছে, রাত হয়েছে, একসময় তাদের ঘুমানোর সময় আসছে। তো ঘুমায় গেছেন তারা দুইজনে, ঘুমাইছিলেন এবং হালিম সাহেব এই জ্বর নিয়ে মানে ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগতেছে, ঘুমায় গেছেন। তো গভীর রাতে হালিম সাহেবের ঘুম ভাঙছে এবং তার মনে হচ্ছে যে তাকে একটু তার মানে প্রকৃতিটাকে সাড়া দিতে হবে, জল বিয়োগ করতে হবে। তো তিনি উঠছেন, দেখলেন যে তার স্ত্রী ঘুমাচ্ছে, একদম ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। তো চিন্তা করলেন যে স্ত্রীকে উঠাবেন, বললেন যে না থাক আমি নিজেই যাই, বেচারি সারাদিন এরকম পরিশ্রম করছে এবং আমার পিছনে খাটছে, এখন আবার ঘুমাইতেছে, থাকা না ডাক দিই। তো এই চিন্তা করে হালিম সাহেব উঠলেন। তো ঘর ঘুরঘুরটি অন্ধকার, তো তিনি চিন্তা করলেন যে বাতি তো লাগবে। তো তিনি হাতাচ্ছেন ওই তার বিছানার নিচে, তার হারিকেন থাকে সেটা হাতাচ্ছেন, তা হারিকেনটা পাইছেন তিনি, হাতে বাড়ছে হারিকেনটা নিছেন এবং তারপরে হাত দিয়ে হাতে 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 ম্যাচ করতেছেন। তো ম্যাচও পাইলেন, ম্যাচের ব্যবসা। তো চিন্তা করলেন যে এখন আর থাক, ঘরের মধ্যে আর জ্বালান দরকার নাই, ঘরের বাইরে যে আমি ওই ই জ্বালাই মানে হারিকেন জ্বালাই। তো চিন্তা করে আস্তে করে তিনি দরজার কাছে গেলেন, দরজাটা আস্তে করে খুললেন ক্যাচ করে। তো দরজা খোলার সাথে সাথে একরাশ ঠান্ডা বাতাস ঢুকলো এবং তিনি থরথর করে কেঁপে উঠলেন, বেশ ঠান্ডা বাতাস। বাইরে তাকায় দেখলেন বাতাস চলতেছে, গাছপালার পাতাগুলো নড়তেছে এবং চাঁদের আলোটা ঢেকে গেছে মেঘে, ম্লান আলো এসে পড়ছে, গভীর রাত, নিশুতি ঝিঝি পোকা ডাকতেছে, মানে অন্যরকম একটা পরিবেশ। তো হালিম সাহেবের একটু ভয় লাগছে উঠানে বেরোতে, কারণ তার আগের দিন যে এক্সপিরিয়েন্স হয়েছে তার, এটা বেশ ভয়ের। তো তারপরও তিনি বেরোলেন, হারিকেনটাকে রাখলেন পাশে, রেখে দরজাটাকে টেনে দিলেন যে ঘরে এত ঠান্ডা বাতাস ঢোকার দরকার নেই। তো তিনি আস্তে আস্তে করে হেঁটে ওই হারিকেনও জ্বালাইলেন না, যেহেতু হালকা আলো আছে, হেঁটে বাথরুমের দিকে রওনা দিলেন। বাথরুমটা তো তাদের রান্নাঘরে পায়ে দিয়ে রাস্তা, যে কোনো একটা রাস্তা, তার বাসার মধ্যে বেড়া দিয়ে কিন্তু সীমানা করা, ওই সীমানার মধ্যেই পড়ছে বাথরুম। তো ওদিকে তিনি হেঁটে গেলেন। তো তিনি গিয়ে ওই তখন বাথরুমের কাছে গিয়ে ফার্স্টে হারিকেনটা জ্বাললেন, হালকা আলো হয়েছে তখন, তো আলো নিয়ে তিনি বাথরুমে গেলেন। তো বাথরুম থেকে যখন বেরোবেন, এই সময় তিনি শুনলেন যে বাথরুমের দরজাটা ছিল টিনের, সেটার মধ্যে মনে তিনি জাস্ট মানে পিছন ফিরবেন, এই সময় পিছনে নক হলো, ঠাস 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 করে নক হলো। তিনি বললেন কে বাথরুমের দরজা নক করছে কে? তো তার স্ত্রী কণ্ঠে বলল আমি। তো তিনি শুনে বললেন যে স্ত্রী বলে তুমি এখন উঠছো কেন, কি ব্যাপার, বেরিয়েছো কেন, বলে তিনি বাথরুমের দরজাটা খুলছেন আর কি। এই সময় মনে হলো তাকে কে ধরে একটা টান দিল তার গলার কাছে, যে তার জামা পরা ছিল, জামা ধরে একটা টান দিল। এই টানের চোটে তিনি উড়ে গিয়ে পড়লেন একদম সামনে, মানে বেশ খানিকটা কয়েক ফিট উড়ে গিয়ে ধাপ করে পড়লেন ওই সামনের দিকে। দুই পাশে কিন্তু তার, এক পাশে হচ্ছে চিকন চিকন পঞ্চির একটা বাগানের মতো, আর এই পাশে তাদের রান্নাঘরের বেড়া আর কি। তো তিনি পড়ে বুঝতেছেন না কি ব্যাপার, মাটিতে পড়ছেন, ব্যথা পেয়েছেন শক্ত মধ্যে, মৃত গায়ের মধ্যে জ্বর ছিল একটু। সামনে তাকায় দেখলেন তার সামনে একটা কুকুর দাঁড়ানো, কুকুরটা বেশ বিশাল সাইজ, এত বড় কুকুর তিনি দেখেন নাই, চোখ দুটা জ্বলতেছে, ধকধক করে চলতেছে, মুখের মধ্যে এরকম বড় বড় দাঁত হা করে আছে, এরকম সাদা সাদা দাঁত। মনে হচ্ছে এখনই এই কুকুর এক কামড় দিয়ে তার মাথা ছিঁড়ে ফেলবে, এইভাবে আসতেছে তার দিকে গড়গড় করতে করতে। এই সময় তিনি খেয়াল করলেন, মনে হলো যে একটা এরকম সাদা আলখাল্লা পরা কেউ একটু পূজা ভাবে বাতাসে ভেসে আসতেছে, মানে তার পা মাটি থেকে বাতাসে ভেসে আলখাল্লা পরা, যেমন একটা মহিলা যদি বোরখা পরে যেরকম হয় সেরকম সাদা বোরখা পরা, মানে মাথার উপর আলখাল্লা পরা, এবং সে ভেসে ভেসে তার দিকে আসতেছে। দৃশ্যটা হালিম মিয়ার কাছে খুব অপার্থিব মনে হলো, মানে তিনি এটা মানে কল্পনা চিন্তা করতে পারেন না, তবে একদিন আগে যা দেখছেন সেটার সাথে আসলে সেটা দেখার পর থেকে কোনো কিছুই আর অপার্থিব মনে হচ্ছে না। তিনি ভয়ে কাঁপতেছেন, কুকুরটা দেখে ভয়ে কাঁপতেছিলেন সবচেয়ে বেশি। তিনি দেখলেন যে ওই যে মানে বোরখা পরা যে মহিলাটা, আলখাল্লা পরা যে মহিলাটা, ওইটা কাছাকাছি এসে ওই হাত দিয়ে এরকম করলেন, কুকুরটাকে এরকম হাত দিয়ে এরকমই করলেন, কুকুরটা সরে গেল, সরে গিয়ে সামনে মানে তার থেকে মানে বেশ খানিকটা দূরে চলে গেল। ওইখানে তো মহিলাটা আর কিছু না বলে একদিকে চলে গেল এবং কুকুরটা গড়গড় করতে করতে একদিকে চলে গেল। হালিম মিয়া তখন কিছুক্ষণ শুয়ে থেকে ভয়ের চোটে উঠে দৌড় দিলেন বাসার দিকে, তার ঘরের দিকে, এবং তার হারিকেন টারিকেন কিচ্ছু নেন নাই, তিনি দৌড় দিয়ে বাসায় দিয়ে তিনি দরজাটা ধাক্কা দিয়ে খুলে কোনো মতো লাগাইছেন। তো তার এই দরজা জোরে খোলার সাউন্ডে তার ওয়াইফ বলতেছে কি হয়েছে কি হয়েছে। তিনি কোনো কথা না বলে চুপচাপ দরজাটা লাগাই দিয়ে শুয়ে পড়লেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো ঘুমের কণ্ঠে, সে ঘুমে আছে, কি হয়েছে? তিনি কোনো উত্তর দিলেন না, চুপচাপ শুয়ে বললেন ঘুমাও, ভাঙার কারণ তিনি বুঝতে পারতেছেন না। তো তিনি দুই সেকেন্ড পর লাফ দিয়ে উঠতে গেলেন ভয়ে, কিন্তু তার শোয়ার সারা শরীর জমে গেছে, তিনি নড়তেও পারলেন না। তিনি বুঝতে পারলেন তার মাথার মধ্যে কপালে কে যিনি হাত রাখছে, হাতটা বেশ ঠান্ডা একটা হাত, কয়েকটা আঙুল তার কপালের উপরে। তিনি ভয়ে থরথর করে কাঁপতেছেন, তার শরীরটা মনে হচ্ছে যে একেবারে ইলেকট্রিসিটি যাচ্ছে এরকম লাগছে ভয়ে তার, মানে তিনি উঠতে যাচ্ছেন কিন্তু উঠতে পারতেছেন না। তিনি বুঝতেছেন যে তার কপালটাকে ধরে রাখছে হাত দিয়ে। তো এই সময় তার মাথার মধ্যে মনে হলো, তিনি শুনলেন একটা খ্যান খ্যানে কণ্ঠ, যে তোরে মানা করছিল ঘটনাটা বলতে, কিন্তু তুই ঘটনা বলে দিলি, তোর বউ বলে দিল, খুব খারাপ করছিস, আজকে আমি থাকাতে বেঁচে গেলি, যেহেতু আমার বোন রে তুই নিয়ে গেছিস কালকে বইয়ে, এর জন্য তোরে বাঁচাই দিলাম, নাহলে কিন্তু আমার ভাগনা তোরে শেষ করে দিত আজকে, আর কখনো এই ধরনের কাজ করবি না, সাবধান, কোনদিন যদি আমাদের সাথে পড়িস এই শব্দ কাউরে বলবি না, আমরা কিন্তু সবাই রে নেই না, সবার জীবনে আমাদের দর্শন হয় না, যাদের হয় তারা কেউ ভালো মানুষ নয়তো বা খারাপ মানুষ, তো তুই অনেক ভালো মানুষ, এর জন্যই তোর সাথে আমাদের দর্শন হয়েছে, আবার যদি হয় এই খবর আর কারো কাছে বলিস না, আজকের মতো বেঁচে গেলি যা বলে মনে হলো তার কপাল থেকে হাতটা সরে গেল, আর তার মাথার ভেতর থেকে যে শব্দগুলো শুনলো সেগুলো মনে চলে গেল। হালিম মিয়ার মনে হয়েছিল যে শব্দটা তার কানে আসছে, মনে হচ্ছে যে তার ওই হাত দিয়েই তার মাথায় এই শব্দগুলো ঢুকানো হয়েছে বা কথাগুলো ঢুকানো হয়েছে। হালিম মিয়া অনেক ভয় পাচ্ছিল, কিন্তু তার মনে হইতেছিল যে তার জ্বরটা চলে গেছে, তার যে জ্বর ছিল সে চলে গেছে, শরীরটা অনেক সতেজ মনে হচ্ছিল। যাই হোক, সে মানে একবারে উঠলো, একটু পরে তার উঠে বসার পরপরই একটু পরে ফজরে আজান দিল। ফজরে আজানের সাথে সাথে হালিম মিয়া কেন যে তার ভয়টা চলে গেছে, সে বাইরে গিয়ে উজু করে বাসায় আসলো, এসে নামাজ পড়লো, পড়ে দেখলো যে তার স্ত্রী উঠছে। তো স্ত্রী তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, রাত্রিবেলা আপনি উঠে গেলেন, হুড়মুড় করে ঢুকলেন এসে। তো বলতেছে যে না, একটু ভয় পেয়েছিলাম। তো বলে কিসের? তো তিনি আর কিছু বললেন না স্ত্রীকে, আর তিনি কিছু বলেন নাই, তিনি গিয়ে একটু পর নামাজ পড়ে বেরোলেন, বেরোয় যে তার সেই হারিকেন নিয়ে আসলেন, এসে তিনি তার মতো মানে বাসার মধ্যে থাকলেন। তো এক পর্যায়ে যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার, তিনি বলেই দিলেন তার স্ত্রীকে যে কি হয়েছিল রাতে, এবং স্ত্রীরা শুনলেন, এবং স্ত্রীও যথারীতি যেটা হয়েছে আগের মতো কথাটা ছড়াইলেন। বাট সামহাও হালিম মিয়ার এরপর আর কিছু হয় নাই, তার জীবনে আর ঘটেনি, আর ঘটলেও তিনি হয়তো আর কাউকে জানান নাই। বাট স্বাভাবিকভাবে যারা তাকে চিনত তারা তাকে নর্মালি দেখত এখানে, মানে এরপর আর তার কোনো ক্ষতি দেখেনি। তবে তার জীবনে যে এই ঘটনাটা ঘটছিল এটা কিন্তু গ্রামবাসীরা জানত। তো মুকুল এইভাবেই এই ঘটনাটা শুনছে এবং মুকুল সেটা শেয়ার করলো আমাদের কাছে। আমার কাছে বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আমার কাছে গ্রাম বাংলার এই ঘটনাগুলো সবসময় ভালো লাগে, একটু এক্সেপশনাল হলে আরো ভালো লাগে এবং মানে খুব এনজয় করি আমি। কারণ আমাদের দেশের কৃষ্টি কালচারের সাথে মিল, আমাদের দেশের আবহগত মিল, আমাদের দেশের যে পরিবেশের সাথে মিল, শুনতে বেশ লাগে আমার কাছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যাদের কাছে ঘটনা আছে পাঠিয়ে দেবেন, আপনার নিজের সাথে ঘটা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দেবেন ঘটনাগুলো আমাদের কাছে। আমাদের কাছে ঘটনা পাঠাবেন ঠিকানা হচ্ছে adbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে, ফিরে আসব আগামীকাল অদ্ভুতুলি নিয়ে। এবং আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, অদ্ভুতুলিকে সাপোর্ট করে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতুলি শুনতে পায়। তো ফিরে আসবো ইনশাল্লাহ নেক্সট অদ্ভুতুলিতে, আর ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।